الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه والتابعين إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যস্ততম দেশে ছুটির দিনে ফজরের নামাজ আনতে সুখের ঘুমের সময় আরামের ঘুম হারাম করে আল্লাহ পাকের ঘরে এসে তার ওই কালামুল্লাহ শরীফের আলোচনায় বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারলে, আদায় না করলে তিনি সেই নিয়ামতকে ছিনিয়ে নেন। এই জীবন দিয়েছেন আল্লাহ পাক, হায়াত দিয়েছেন তিনি, আমাকে বসার তৌফিকও দিয়েছেন তিনি। যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তিনি আরো বেশি বেশি করে দিনের কাজে বসার তৌফিক দিবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক আমাদের থেকে এই তৌফিক ছিনিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক মৃত্যু অবধি পর্যন্ত দান করেন, আল্লাহর কাছে সেই দোয়াই করি। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির দুটি নাম আছে। একটি নাম হল সূরাতুল গাফির, আর একটি নাম হল সূরাতুল মুমিন। দেখুন, সূরাতুল মুমিন নামে দুটি সূরা আছে, পার্থক্য হল দুসূরার মাঝে এতটুকু, দুই সূরার নামের মাঝে পার্থক্য হল এতটুকু। ১৮ পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন, বহুবচন, প্লোরাল নাম্বার, আর এই সূরা ২৪ পারার সূরা, এই সূরা সিঙ্গুলার নাম্বার দিয়ে সূরাতুল মুমিন। সূরাতুল, এই সূরাকে সূরাতুল মুমিন কেন বলা হয়? ফিরআউনের জামানায় এক মুমিন তার ইমানের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقال رجل مؤمن এক নেককার মুমিন বান্দা তিনি ফিরাউনের কাছে রিকোয়েস্ট করেছিলেন, যিনি তার নিজের ইমানকে গোপন করে রেখেছিলেন, পরিস্থিতির কারণে ইমান গোপন করে রেখেছিলেন, কিন্তু সময় মতো ইমান প্রকাশ করে ফেলেছেন। আল্লাহ পাকের কাছে তার এই কার্যক্রম এতই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই মুমিন বান্দার নামে এই সূরার নামকরণ করে দিয়েছেন সূরাতুল মুমিন। দ্বিতীয় নাম হল এই সূরা সূরাতুল গাফির। এই সূরার থার্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে নিরাশ না হওয়ার জন্য, গুনাহগারকে নিরাশ না হওয়ার জন্য হোপ দিয়েছেন, আশা দিয়েছেন, গাফির জাম্বি, অর্থাৎ তিনি পাপ ক্ষমাকারী, পাপ মোচনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের দিকে লক্ষ্য করে ক্ষমাকারী, পাপ মোচনকারী এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল গাফের। কোন কোন কোরআনে লেখা থাকবে সুরাতুল গাফির, কোন কোন কোরআনে লেখা থাকবে সুরাতুল মুমিন, দুটি একই সুরা। এই সুরাত থেকে নিয়ে সামনের সাতটি সুরাই শুরু হয়েছে প্রথম ওয়ার্ড হামিম শব্দ দিয়ে। সাতটি সুরা আছে কোরআনে কারিমায় হামিম শব্দ দিয়ে শুরু হয়েছে। সেই জন্য এই সুরাকে গুলোকে বলা হয় হামিমিয়াত। এই হামিমিয়াত সুরাগুলার বৈশিষ্ট্য কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামিম বিশিষ্ট সুরাগুলা হল কোরআনের রেশমি বস্তু তথা কোরআনের মূল সৌন্দর্য। মুসআব ইবনে কিদাম বলেন, এগুলোকে, এই সুরাগুলোকে কোরআনে কারিমার নববধূ বলা হয়, আরিসুল কোরআন বলা হয়, কোরআনের নববধূ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি জিনিসের একটি সামারি থাকে, নির্যাস থাকে, কোরআনের নির্যাস হল হামিমওয়ালা এই সাতটি সুরা। হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য একটি মনোরম পরিবেশের একটি বাসা খুঁজতেছে। বেচারা বাসা খুঁজতে বের হয়ে গেছে, কিছুদিন যাওয়ার পরে তিনি দেখছেন যে একটি শস্য শ্যামলে ভরপুর একটি সবুজ প্রান্তর দেখে বড় চমৎকার লেগেছে। তিনি ধারণা করেছেন যে এই সুন্দর এরিয়াতেই তো বাসা হওয়া দরকার। এলাকা দেখে সামনের দিকে গেছেন, যে দেখে সামনের অঞ্চল আরো সুন্দর, সেখানে শুধু শস্য শ্যামলই না, ফল মূল বাল বাগ বাগিচা পুষ্প পল্লবে ভরপুর। তখন তিনি মনে করেছেন যে আমি তো আগের জায়গা দেখেই মনে করেছিলাম এত সুন্দর জায়গা, এটা তো আরো বড় সুন্দর। তিনি বলেন যে কোরআনে কারিমার পুরাটাই সুন্দর, কিন্তু পুরা কোরআনে কারিমার দৃষ্টান্ত হল প্রথম শস্য শ্যামলে ভরা সবুজ সমারোহের মতো। আর এই হামিম বিশিষ্ট সাতটি সুরা হল শুধু শস্য শ্যামল নয়, বরং হল বাগ বাগিচা বিশিষ্ট সেই আরো সুন্দর জায়গা। অর্থাৎ কোরআনে কারিমার মেইন সৌন্দর্য ফুটে উঠেছে এই হামিম বিশিষ্ট সুরাগুলোর মাঝে। এই সুরার আরেকটি বৈশিষ্ট্য হল, মানুষ আজকে দেখুন দুইটা কাজে হলো সবচেয়ে বেশি পয়সা খরচ করে দুনিয়ায়। এক নম্বর হলো সিকিউরিটির পারপাসে, সিকিউরিটির পারপাসে যত পৃথিবীতে অর্থ ব্যয় হচ্ছে অন্য কোনো খাতে এত অর্থ ব্যয় হয় না। আর একটি হলো বেঁচে থাকার জন্য চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদির ক্ষেত্রে। এই সুরাটি হলো মানুষের জন্য হেফাজতকারী সুরা, প্রোটেকশন সুরা। মসনদে বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যেই ব্যক্তি দিনের শুরুতে আয়াতুল কুরসি এবং সূরাতুল মুমিনুনের প্রথম তিন আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিন তার সমস্ত অনিষ্ট, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, নিরাপদে রাখবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসির এই রাওয়ায়েত বর্ণনা করেছে। আবু দাউদ এবং তিরমিজিতে একটি হাদিস আসছে, হযরত মুহাল্লাব ইবনে আবু সফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়েতে হাদিস বর্ণনা হয়েছে, এক যুদ্ধকালীন সময় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি রাতে শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হও তখন তোমরা হামিম লা ইয়ানসুরুন, হামিম লা ইয়ানসুরুন বলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, শত্রুপক্ষ তোমাদের কিছুই করতে পারবে না, আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে। এই সূরা সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনাও আছে, সেটি কি, সূরার তর্জমা যদি আমরা ব্রিফলি বুঝে নেই তাহলে এই বিস্ময়কর ঘটনাটি বোঝা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু দিক দিয়ে সমস্ত গুনাগার মোমেনদেরকে লক্ষ্য করে আহ্বান করছেন, হে গুনাগার নিরাশ হয়ো না, হে পাপি তুমি হোপলেস হয়ে যেও না, তুমি আল্লাহর রহমত থেকে মাহরুম হওয়ার চিন্তা ভাবনা করো না, তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমার তৌবাকে কবুল করে জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, যত বড় গুনাহ হোক বান্দা তুমি নিরাশ হয়ো না। সূরা শুরু করছেন আল্লাহ পাক হামিম, হামিম এটিকে বলা হয় হরুফুল মুকাত্তাআত, যেমন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর অর্থ কেউ জানেন না, আল্লাহ যা বুঝিয়েছেন আমরা শুধু তার উপর ঈমান আনব, কি বুঝিয়েছেন মানুষের সাধ্যের বাইরে। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, তানজিলুল কিতাব, কিতাব অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল আজিজ যেই আল্লাহ পরাক্রমশালী সব কিছুর উপর ক্ষমতাবান, আল হাকিম সর্বজ্ঞ সব বিষয়ে তার পুঙ্খানু পুঙ্খানু জ্ঞান আছে। কি ধরনের জ্ঞান, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ وَدْرِشِّ الْجَانِ أَكْمَتُ عَلَّا فَكِرِ يَسِي لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ। অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। দেখেন মানুষ মখলুকাতের মাঝে সবচেয়ে জ্ঞানী, মানুষের জ্ঞান ফেরেশতার চেয়ে প্রখর। বলবেন যে এটা কেমন উল্টা কথা বললেন, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে নিয়োগ করেছেন এই বাইরে দ্বিতীয় কোনো কিছু ফেরেশতা জানেন না, যেই ফেরেস্তাকে আল্লাহ পাক সিজদা করার জন্য নিয়োজিত করেছেন সেই ফেরেস্তা সিজদা ছাড়া আর কোন ইবাদত জানেন না, যেই ফেরেস্তা রুকু অবস্থায় আছেন কেমন পর্যন্ত রুকুতেই থাকবে তিনি রুকু ছাড়া আর কিছু জানেন না। মানুষ শুধু রুকুই জানে নাকি আরো কিছু জানে, অনেক কিছু জানে। সুতরাং মানুষের জ্ঞান ফেরেস্তার চেয়ে প্রখর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক দিয়ে মানুষকে মর্যাদাশীল করেছেন। এই মানুষ এত জ্ঞানী সমস্ত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ, কিন্তু দেখেন আপনার পিছনে দুই ইঞ্চি পিছনে কি হচ্ছে, আপনি বলতে পারেন আমার পিছনে কি হচ্ছে? নিজের মাথার পিছনের অংশ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, নিজের পিঠ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। পিঠে যদি কোনো ফোড়া ওঠে অথবা কিছু হয়, আমরা আরেকজনকে বলি, তো দেখেন তো এই পিঠের মধ্যে আমার কি হয়েছে, এখানে চুলকায় কেন? দেখেন নিজের পিছনের জ্ঞানটা পর্যন্ত নাই। যে সমস্ত সৃষ্টির মাঝে জ্ঞানী, তার নিজের বডিরও জ্ঞান নাই। দেখেন নিজের চোখ, চোখের সবচেয়ে নিকটতম অঙ্গ হল নাক। পুরা নাকটা আমরা দেখি, তাহলে আয়নার কাছে কেন যাই? পুরা নাকটাও আমরা দেখি না, আমাদের জ্ঞান এত সীমিত। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে খুব সামান্য, যত সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সুতরাং মানুষের জ্ঞান সীমিত, মখলুকাতের জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। সমস্ত অদৃশ্য আল্লাহর কাছে দৃশ্যতমান। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটি গাছের পাতাও নেই যেটি, যেই পাতা গাছ থেকে ঝরে পড়ে আল্লাহ পাকের নলেজের বাইরে। ওয়ায়ালামুমা ফিল বাররি ওয়াল বাহরি, তিনি এই ভূখণ্ডে এবং সমুদ্রের মাঝে যা কিছু আছে, একটি ছোট্ট পোকা সমুদ্রের তলদেশে কিভাবে আছে সেই নলেজ আল্লাহ পাকের কাছে আছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, একটি আধারেও, রাতের আধারে যদি গাছ থেকে একটি পাতা পড়ে যায়, এটি তাজা পাতা ঝরে পড়ল নাকি এটা মরা পাতা ঝরে পড়ল, সেই হিসাবও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের গহীনে যদি একটি দানাও থাকে, সেই হিসাব রব্বুল আলমিনের কাছে আছে। সুতরাং আল্লাহ রব্বুল আলমিন সর্বজ্ঞ, মহাজ্ঞানী। যেই আল্লাহ পাক এত কিছু জানেন, সেই আল্লাহ পাক কি আমার গুনার অবস্থা জানেন কিনা, আমার নেক আমলের অবস্থা জানেন কিনা, আমার দেলের মাঝে ইমান আছে না, নেফাক আছে, মুনাফিকি আছে, আমার অন্তরের ভিতরে কি মানুষের হিতাকাঙ্ক্ষিতার ভাব আছে নাকি মানুষের ক্ষতি করার মানসিকতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা। পৃথিবীকে ফাঁকি দেওয়া সম্ভব, নিজের বিবেককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সেই রব্বুল আলামিন সর্বজ্ঞ আল্লাহ পরাক্রমশালী এই কোরআন অবতরণ করেছেন। গাফিরুল যামবি ওয়া কাবিলিত তাওবি, তিনি হলেন পাপ মোচনকারী, পাপ ক্ষমাকারী। কাবিলিত তাওবি, তৌবা কবুলকারী, আল্লাহর বৈশিষ্ট্য চলতেছে। আল্লাহর প্রথম গুণ আল আজিজ, পরাক্রমশালী। সব কিছুর উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ আছে, সব কিছুর উপর আল্লাহর কন্ট্রোল আছে। সব কিছুকে ইচ্ছে করলে এক সেকেন্ডের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারে। আল্লাহর কবজের বাইরে কোনো কিছুই নাই। দুই নম্বর হল আল আলিম, সর্বজ্ঞ, মহাজ্ঞানী, যার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। তিন নম্বর আল্লাহ পাকের গুণ, গফিরুল যামবি, যিনি মানুষের গুনাহকে ক্ষমাকারী। চার নম্বর গুণ হল কাবিলিত তাওবি, তৌবা কবুলকারী। পাঁচ নম্বর গুণ আল্লাহ পাক বলেন শাদীদুল ইকাব, যিনি কঠিন শাস্তিদাতাও। গুনাহ করেছো, অবহেলায় যদি সময় কাটিয়ে দাও, তৌবার রাস্তা না ধরো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক কঠিন শাস্তি দাতাও। ছয় নম্বর গুণ হল দিত তৌলি, যিনি নাকি সামর্থ্যবান, দিত্তল, সব কিছু দিতে সক্ষম, যার যা প্রয়োজন, যখন যে প্রয়োজন, যিনি দিতে সক্ষম। দেখেন, আমরা নিজের ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে সক্ষম না। নিজের ছেলে একটা চাহিদা করে ফেলল, একটা ফেরারি গাড়ি চাইল, যে বাবা আমাকে একটা ফেরারি গাড়ি কিনে দাও। কয়জন পিতা আমরা আছি যে একটা ফেরারি গাড়ি কিনে দিতে পারব? একটা ভালো জুতাও তো অনেক সময় আমরা কিনে দিতে পারি না। দিত্তল, যিনি সব চাহিদা পূরণকারী, বান্দার যত চাহিদা হবে সব পূরণকারী। আল্লাহ পাক অনেক সময় পূরণ করতে ডিলে করেন, পূরণ করতে পারেন, পূরণ করতে গেলে বান্দা আরো নাফরমান হয়ে যাবে, এই জন্য আল্লাহ অনেক সময় পূরণ করেন না, কিন্তু করতে পারেন। জান্নাতের ভিতর গিয়ে যখন বিধিনিষেধ থাকবে না, সমস্ত চাহিদা আল্লাহ পাক পূরণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দিত্তল, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, যেই সত্তার মাঝে এই গুণাবলী আছে তিনি কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। ইলাইহিল মাসির, জেনে রেখো সেই আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। যত বাহাদুরি করো দুনিয়ায়, যত নাফরমানি করো, সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে, আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে, কোনো উপায় নেই। এই পর্যন্ত হলো আয়াতের তর্জমা। তাহলে আল্লাহ পাকের কয়টি বিশেষণ বর্ণনা করলেন আল্লাহ পাক? এক নম্বর হল আল আজিজ, পরাক্রমশালী। দুই নম্বর সর্বজ্ঞ, আল আলিম। তিন নম্বর হল গাফিরির দম্বি, গুনাহ মাফকারী। চার নম্বর হল কাবিল তাওবি, তৌবা কবুলকারী। পাঁচ নম্বর হল শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। ছয় নম্বর হল জিত্তল, যিনি সব কিছুর সমর্থ রাখেন। এই আল্লাহ যার মাঝে এই ছয়টি বৈশিষ্ট্য আছে, তানজিলুল কিতাব, তিনি এই কোরআন নাজিল করেছেন। সুতরাং তোমরা এই কোরআন নিয়ে, কোরআন কি সাধারণ কিতাব মনে করো? কোরআন কি তোমাদের লিখিত কবিতার বই, উপন্যাস, গল্পগুজব? যেই রব্বুল আলমিনের মাঝে এই গুণাবলী আছে, সেই রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং যদি কোরআন মোতাবেক আমল করো, তবেই জিন্দগি বনবে, জান্নাত পাবা। আর কোরআন মোতাবেক যদি জিন্দগি পরিচালনা না করো, তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও তোমরা পাবা না, সফলতার চিন্তাও তোমাদের আসবে না। আজকে দুর্ভাগ্য মুসলমানদের জন্য, যারা দিন মানে না মুসলমানের মাঝে, এর অংশ বড় অংশ, তাদের কথা বাদই দিলাম, যারা নিজেদেরকে আমরা দিনদার বলে দাবি করে থাকি, সেই মুসলমানদের মাঝেও আজকে কোরআনের গুরুত্ব নাই, কোরআনের আলোচনা নাই, কোরআনের তালিম নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআন বোঝার কোনো চেষ্টা নাই। কেউ কেউ আছেন যে কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে দৌড়াদৌড়ি, কোরআনের মর্যাদা নাই। যতদিন পর্যন্ত মানুষের মাঝে কোরআনের গুরুত্ব সবচেয়ে বেশি না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের সফলতা আসবে না। এবং মনে করবেন আমি হেদায়েতের উপর আছি, কিন্তু হেদায়েত থেকে বহু দূরে আছি আমি। কোরআনে করিমা হলো মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতগুলো সাবেত আল বিনানি রাহিমাহুল্লাহ, তার একটি বিস্ময়কর ঘটনা আছে। তিনি একবার দুরাকাত নফল নামাজ পড়ার জন্য এক খেজুরের বাগানে ঢুকেছেন। দেখেন, যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে থাকেন, তারা যেখানেই যায় তারা সেখানে দুরাকাত নামাজ পড়ে। আল্লাহওয়ালাদের দুরাকাত নামাজ দুটি সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরা অঞ্চলকে হেদায়েতের আলো দিয়ে আল্লাহ পাক আলোকময় করে দেন। আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দীন দ্বারা, সাহাবি দ্বারা ইসলাম আমাদের দেশে প্রচার হয়নি। ইতিহাসে শুধু পাওয়া যায় চিটাগাংয়ের শুধু সমুদ্র বন্দরে সামান্যতম এরিয়া ইসলাম প্রচার হয়েছিল সাহাবাদের দ্বারা, তাও সাহাবারা বাংলাদেশের নিয়াতে আসেন নাই, চায়নাতে যাওয়ার জন্য জাহাজ নষ্ট হয়ে গিয়েছিল, জাহাজ মেরামত করতে কিছু সময় চিটাগাং বন্দরে অবস্থান করেছিলেন। সাহাবায়ে কেরাম যেখানেই অবস্থান করেন দিনের দাওয়াত দিতে থাকতেন, সেই জন্য চট্টগ্রামের নাম হল বাবুল ইসলাম, ইসলাম এই বন্দর দিয়ে প্রবেশ করেছে দেশে। এছাড়া আর কোনো ইতিহাস নাই যে কোনো সাহাবি আমাদের দেশে আসছে, সমস্ত দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন দিয়ে। বড় বড় ওলি আল্লাহরা আসছেন, এক একটি অঞ্চল তারা বিজয় করেছেন, কিসের দ্বারা হয়েছে? সেখানে 100% হল খোদা দ্রোহীদের বাস ছিল, সেখানে এসে তারা নামাজ পড়েছেন, আল্লাহর কাছে সিজদা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন পুরো অঞ্চলকে তাদের পদতলে এনে দিয়েছেন। সেই জন্য সাবেত আল বেনানি রাহিমাহুল্লাহ এক খেজুরের বাগানে ঢুকেছেন দুরাকাত নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার আগে তিনি কোরআনে করিমার এই সূরাতুল গাফিরের সূরাতুল মুমিনের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করলেন। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল হাকিম গাফিরুদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এই আয়াতটুকু কোরআন তেলাওয়াত করে এখন নামাজে দাঁড়াবেন। হঠাৎ করে তিনি দেখেন তার পিছনে খচ্চরের উপরে এক রেশমি পোশাক পরিহিত এক সুন্দর মানুষ খচ্চরের উপর বসে আছে। তিনি যখন এই আয়াতগুলোকে রিপিট করতেছেন বারবার, এই লোকও সাথে সাথে তাকে কিছু জবাব দিচ্ছেন। তিনি যখন বললেন গাফিরুদ যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি বান্দার পাপ মোচনকারী, পাপ ক্ষমাকারী, এই আগন্তুক ব্যক্তি এই আয়াতের এই অংশ শুনে বলতেছে তুমি এ কথাও বলো, ইয়া গাফিরুদ যামবি ইগফির ইগফিরলি, হে গুনাহ ক্ষমাকারী তুমি আমার গুনাহটাও মাফ করে দাও। দ্বিতীয় ওয়াজ যখন তেলাওয়াত করছেন কাবিলিত তাওবি, তওবা কবুলকারী, তখন তিনি বললেন ইয়া কাবিলাত তাওবি আকবিল তাওবাতি, হে তওবা কবুলকারী তুমি আমার তওবাটাও কবুল করো। শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, যখন তিনি তেলাওয়াত করছেন তিনি বলতেছেন ইয়া শাদীদুল ইকাব লা তুআকিবনি, হে কঠিন শাস্তিদাতা তুমি আমাকে শাস্তি দিও না। দিত্তৌল, যিনি নাকি যার রহমত প্রশস্ত, ইয়া দত্তৌল তল্লি আলা আলাইয়া বিখাইরিন, হে অনুগ্রহকারী তুমি আমার উপরও অনুগ্রহ করো। এ কথা তাকে সাবেত আল বেনানিকে সেই আগন্তুক বলতেছে। এরপরে কিছুক্ষণের পরে এই লোক উধাও আর নাই। তিনি বাগানের দাররক্ষীদের জিজ্ঞেস করলেন এই ধরনের পোশাক পরিহিত এক ব্যক্তিকে তোমরা বের হতে দেখেছো কিনা, তো আমরা তো দেখি নাই, কোথায় দিয়ে আসলো কোথায় দিয়ে গেল কেউ জানে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে আবি হাতিমের সনদে, সহি সনদে এই ইতিহাস বর্ণনা করেছেন। দেখেন, ইসলামের সব কিছু আজ পর্যন্ত ঠিক আছে, পরিবর্তন হয়নি শুধুমাত্র সনদ এবং চেন অফ নেরেশনের কারণে। পূর্ববর্তী নবীগণের শরীয়তের মাঝে চেন অফ নেরেশনের ব্যাপার ছিল না, কিন্তু এই উম্মতের মাঝে চেন অফ নেরেশনের ব্যাপার আছে। হাদিস কখনোই গ্রহণযোগ্য হয় না যদি সেটার মাঝে চেন অফ নেরেশন না থাকে, সনদ যদি সহি না হয় সেই হাদিস গ্রহণযোগ্য না। ইসলামের ইতিহাসও গ্রহণযোগ্য নয় যদি চেন অফ নেরেশন না থাকে। ইতিহাসের মাঝেও হাদিসের মতো সনদ আছে। সুতরাং সহিহ সনদে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে আবি হাতিমের বর্ণনায় এই ঘটনা বর্ণনা করেছে। সেটি কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, সিরিয়ার এক প্রভাবশালী ধনী ব্যক্তি, মাঝে মাঝেই তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা সাক্ষাৎ করার জন্য মদিনায় আসতেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার এক হৃদ্যতাও প্রতিষ্ঠিত হয়েছিল, বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি মাঝে মাঝেই মদিনাতে আসতেন খলিফার সঙ্গে দেখা করার জন্য। দীর্ঘদিন পর্যন্ত এই ব্যক্তি আর আসেন না, গায়েব হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে যে সমস্ত লোকজন আসেন তাদের জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তির কি অবস্থা, তিনি কি মারা গেছেন না কি অবস্থা, তিনি তো মাঝে মাঝেই আমার কাছে আসতেন, মদিনা আসতেন, কিন্তু এখন আর আসেন না কেন, লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন। লোকজন তখন খলিফাতুল মুসলিমিনকে বললেন যে তার কথা আর বললেন না, সে তো পুরা ধ্বংস হয়ে গেছে, সে সারা দিন রাত শুধুমাত্র মদ আর মদের মাঝে ডুবে থাকে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে অন্তরে বড় আঘাত পাইলেন, কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ তুমি তাকে তৌবা নসিব করো, তার তৌবাকে আল্লাহ তুমি কবুল করো। এবং তার সেক্রেটারিকে নির্দেশ দিলেন যে তুমি আমার পক্ষ থেকে তার নামে একটা চিঠি লেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেক্রেটারিকে তার সচিবকে চিঠির ভাষ্যও বলে দিলেন, মিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ইলা ফালানিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হে অমুক ব্যক্তি আপনার কাছে চিঠি। এই চিঠির মাঝে তিনি এই সূরাতুল গাফিরের প্রথম তিন আয়াত লিখে দিলেন, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবিদিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এই দিয়ে, এই আয়াত দিয়ে চিঠিটা শুরু করলেন, এবং যেই দূতের মাধ্যমে চিঠি পাঠালেন সেই দূতকেও বলে দিলেন যে দেখো অবস্থা বুঝে তার হাতে আমার চিঠি দিবা, তিনি যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবেন তখন খবরদারে চিঠি দিও না, তখন তো চিঠিটা ছিঁড়ে ফেলবে, ফেলে দিবে, তার তো হুশই নেই তখন। যখন সে সুস্থ অবস্থায় মস্তিষ্ক ঠান্ডা থাকবে, পরিস্থিতি বুঝে তার মেজাজ ভালো থাকবে, সেই সময় তুমি এই চিঠিটা দিও। দূত শুধু অপেক্ষা করছে, যখনই যায় দেয় দেখে যে মদ খা টাল হয়ে আছে, সুযোগ পায় না। কয়েকদিন ঘুরতে ঘুরতে এক সময় দেখেন যে এখন আজকে আর মদ খায় নাই, মেজাজটাও বড় ঠান্ডা। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম দিলেন যে খলিফাতুল মুসলিমিন আপনাকে সালাম দিয়েছেন, আর খলিফাতুল মুসলিমিন আপনাকে বহুত স্মরণ করেন, খলিফাতুল মুসলিমিন আপনার শরণার্থে একটা চিঠিও লিখেছেন। দেখেন, সর্বপ্রথম খলিফার মহাব্বত তার দিলে, স্মরণ করিয়ে দিলেন। চিঠিটা যখন তার হাতে দেওয়া হল, প্রথম হল তৌবা কবুলের ঘোষণা, চিঠির শেষ দিক দিয়ে শাদীদুল ইকাব, কঠিন শাস্তির দাতা, শাস্তির কথাও উল্লেখ আছে, আবার হোপও দেওয়া হয়েছে তৌবা কবুলকারী। এই বেচারে চিঠি পেয়েই কাঁদতে লাগলেন, এমন কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে সেই বেচারা সাথে সাথে তৌবা করল যে আমি আর জীবন মদ্যপান করব না। তৌবা করে আবার সেই পূর্বের জীবনের মতো পরহেজগার মুত্তাকি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পাওয়ার পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় সমাজ সংস্কারক, বিশেষ করে যারা দাওয়াতের কাজ করে তাদের মাঝে শিক্ষণীয় ব্যাপার, যে একটি মানুষ গুনাহ করতে পারে, নাফরমানির চরমে পৌঁছে যেতে পারে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে দূরে সরানো না, বরণ হল তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, তার জন্য আল্লাহর কাছে তৌবা করা, হে আল্লাহ তুমি তার তৌবা, তার তাকে তৌবা নসিব করো, হে আল্লাহ তুমি তার তৌবাকে কবুল করো, হে আল্লাহ তুমি তাকে ভালো মানুষ বানিয়ে দাও। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তো তিনি মদ্যপানের শাস্তি ঘোষণা করে দিতে পারতেন, সিরিয়ার গভর্নরকে নির্দেশ দিতে পারতেন এই মাদারুকে ধরে নিয়ে গিয়ে 80টা ব্যক্তির আঘাত করো, কিন্তু তিনি তা করেন নাই, বরং সংস্কারের জন্য, তাকে পথে আনার জন্য সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার জন্য দোয়া করেছেন, উপস্থিত সবাকে বলেছেন যে এই গুনাহগারের জন্য তোমরা দোয়া করো, আল্লাহ যেন তার তৌবা নসিব করেন। আর আমরা তো একজন মানুষকে সামান্য একটু গুনাহ করতে দেখলেই আমরা ইসলামের গণ্ডির থেকে বের করে দেই, হৃদ্রতা কোথায় আমাদের, আমাদের অন্তরের মাঝে মুসলমানের উপর দরদ কোথায়? মুসলমানের দরদ অন্তরের মাঝে থাকা লাগবে, দরদ অন্তরের মাঝে যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও ঘৃণিত ব্যক্তি হিসাবে কিয়ামতের দিন ওঠা লাগবে। আজকে দেখেন, আমরা আমাদের অন্তরে উম্মতের দরদ নাই, এই জন্য আমাদের কথায় কোনো প্রতিক্রিয়া হয় না, আসর পয়দা হয় না। যদি উম্মতের দরদ অন্তরের ভিতর থাকে, সেই বেচারা ভাঙা চূড়া যেই কথায় মুখ দিয়ে বের করে সেই কথাতেই তার আসর হয়ে যায়, মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে এত এফেক্টিভ করেছেন যে একদিকে মানুষের জন্য সিকিউরিটি, শুধু আয়াতুল কুরসি আর এই তিনটা আয়াত যদি কোনো ব্যক্তি সকালবেলা তেলাওয়াত করে, সারা দিন আল্লাহ পাক যে কোনো বিপদ থেকে তাকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, অপমৃত্যুর থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাকে কঠিন বিমারির থেকে হেফাজত করবেন, মানুষের হিংসা অনিষ্টর থেকে হেফাজত করবেন। তা আমরা এই তিনটা আয়াত মুখস্থ করতে পারবো না? ছোট্ট তিনটা আয়াত, হামিম تنزيل الكتاب من الله العزيز الحكيم عزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير এই ছোট্ট তিনটা আয়াত আমরা ইনশাআল্লাহ আগামী তাফসীরের আগে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নেব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করি, হিম্মত করি, চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করবেন। দেখেন, এখানে আল্লাহ পাক বান্দাকে হোপ দিয়েছেন, গাফিরিদ যামবি, তৌবা, তিনি মানুষের পাপ মোচনকারী, পৃথিবীর কেউ বান্দার পাপ মোচন করতে পারবে না, একমাত্র পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পাপ মোচন শুধু আল্লাহ করেন। অকাবিলিত তাওবি, তিনি তৌবা কবুলকারী, বান্দা যত বড় গুনাহ করেছো নিরাশ হয়ো না। لا تقنطوا من قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل হে নবী আপনি সারা পৃথিবীর গুনাহগারদেরকে বলে দিন ইয়া ইবাদি হে আমার বান্দা দেখেন আল্লাহ কি দরদ নিয়ে বলেন হে মানুষ বলেন নাই হে মুসলমান বলেন নাই হে আমার বান্দা তুমি তো আমারই বান্দা আসরাফু আলা আনফুসিহিম যে নিজের আত্মার উপর গুনাহ করে জুলুম করেছো উচিত তো ছিল আমার বান্দা আমার সাথেই থাকা তুমি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছ তুমি আমার ছেলে তোমার উচিত ছিল আমার সাথে বাপের সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু সম্পর্ক রাখো নাই এটা তুমি তোমার নিজের উপর জুলুম করেছ পাপ করেছ ইয়া ইবাদি হে আমার বান্দা তোমার উচিত ছিল আমার আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু গুনাহ করে তুমি সেই সম্পর্ক নষ্ট করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইছি আমি তোর পিতা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছ এর পরেও তুমি আমার দয়ার থেকে মায়ার থেকে মমতার থেকে পিতৃ স্নেহর থেকে হে সন্তান তুমি নিরাশ হইও না পিতারা এই কথা বলে থাকে তুই ভালো মানুষ হয়ে যদি ফিরে আস আসতে ইচ্ছে করে বান্দা হে প্রিয় সন্তান আমি পিতা তোকে ক্ষমা করে দেব অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পিতা মাতার দয়ার থেকে কোটি কোটি গুণ বেশি সেই আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে বান্দা গুনাহ করেছ সম্পর্ক ছিন্ন করেছ কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইছ না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহর কাছে বান্দার গুনাহ আল্লাহর রহমতের কাছে ক্ষমার সামনে কিছুই না হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বান্দার গুনাহ আর আল্লাহর রহমত আর ক্ষমার এক তুলনা দিয়েছেন এটা দৃষ্টান্ত কোনো হাদিস না সেটি হল একটা গার্বেজ ব্যাগ ময়লা আবর্জনায় ভরা আটলান্টিক মহাসাগরের ভিতর ছেড়ে দিলেন আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় এতটুকু ময়লা কিছুই না বান্দার গুনাহ এই গার্বেজ ব্যাগের চেয়েও ছোট আর আল্লাহর রহমত আটলান্টিক মহাসাগর নয় শত শত মহাসাগরের চেয়েও বেশি সুতরাং আল্লাহর রহমতের সামনে বান্দার গুনাহ কোনো গুনাহই না সেই জন্য আল্লাহ পাক শুধু বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইস না শুধুমাত্র তওবা করে ফিরে আসবে বনি ইসরায়েলের এক যুবক ২০ বছর আল্লাহর ইবাদত করেছে পরবর্তীতে ২০ বছর শুধু নাফরমানি করেছে মদ জেনা ব্যবিচার কোনো পাপ আর বাকি রাখেনি তাহলে ২০ বছর ৪০ বছর গেছে আর ইবাদত বন্দেগী শুরু করতে তো আরো ১০-১৫-২০ বছর গেছে তো বয়স ৬০-এর ঊর্ধ্বে চলে গেছে চুলদাড়ি পাক ধরে গেছে একদিন আয়নার সামনে মুখ দেখতে গিয়ে দেখে চুলদাড়ি পাক ধরে গেছে তার অন্তরের মাঝে তো তার ফাউন্ডেশন তো দিনের উপরে আছে সেই জন্য সেই পূর্বের কথাগুলো ইবাদতের কথাগুলো সেই যুগ যুগটা তার মনে আসছে মনে আসার সাথে সাথে সে কান্না শুরু করে দিছে মউতের কথা স্মরণ আসছে চুলদাড়ি পাক ধরে গেছে রাতে তৌবা করতেছে হে আল্লাহ তুমি খুব ভালো করে জানো যে ২০ বৎসর তোমার ইবাদত বন্দেগী করেছিলাম এটিও খুব ভালো করে জানো যে পরবর্তী ২০ বৎসর কি পরিমাণ নাফরমানি করেছি হে আল্লাহ আমি যদি তৌবা করে ফিরে আসতে চাই তুমি কি আমার তৌবা কবুল করবা এই বান্দা কান্না করছে আর চিল্লা চিল্লাই কথাগুলো বলতেছে আল্লাহ পাক কি শোনেন নাই আস্তে বললেও শোনেন জোরে বললেও শোনেন আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনে ফেলেছেন তৎকালীন নবীর উপর ওহী নাযিল করলেন যে আমার এই বান্দাকে যে খবর দাও। 20 বৎসর সে আমার ইবাদত বন্দেগী করেছিল, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছিলাম, 20 বৎসর নাফরমানি করে আমি আল্লাহ থেকে দূরে সরে গেছে, আমি আল্লাহ তার মাথার উপর থেকে রহমতের হাত উঠা নিয়েছিলাম। বান্দার যখন অনুশোচনা জেগেছে, আবার ফিরে আসতে চাচ্ছে, আমি আল্লাহ তার 20 বৎসরের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তৎকালীন নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই ওহী নাযিল করলেন। জি, নবীর নাম হাদিসে উল্লেখ নেই, শুধু এতটুকু উল্লেখ আছে যে তৎকালীন নবী, নবীউল ওয়াক্ত, কারেন্ট নবীর উপর এই ওহী নাযিল হয়েছে। সুতরাং যেটি নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিজে বলেন নাই, আমাদের সেটা বলার দরকার নেই। মুত্তাফাকুন আলাইহি হাদিস, নবী আলাইহি সালাতু ওয়াসালাম এক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, ইমামে বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। লিল্লাহি আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি অকদ আদাল্লাহু ফি আরদিন। হুজুর একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, এক বান্দা মরুভূমির মাঝে সফর শুরু করেছেন। মরুভূমির সফরের মাঝে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস নিতে হয় হল পানি, পানি, কাগজপত্র। বর্তমান জামানায় হলে এখন পাসপোর্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, টাকা পয়সা, খাদ্যদ্রব্য, এগুলো নিয়ে রওনা দিয়েছে। যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, এক গাছের সামনে, গাছের নিচে গিয়ে উটটাকে সুন্দর করে বেঁধে সে একটু ঘুমিয়ে পড়েছে, তার সমস্ত সামানপত্র উটের পিঠের উপরে। ঘুম থেকে উঠে দেখে যে উট সামহাও রশি খুলে হোক, ছিঁড়ে হোক, এখান থেকে চলে গেছে, ভেগে চলে গেছে সব কিছু নিয়ে। এখন এই বেচারা কি বিপদে পড়েছে, মরুভূমির মাঝে না আছে বাজার ঘাট, না আছে পানি, না আছে খাদ্য, এখন জীবন মরণ সমস্যা হয়ে গেছে। সে ক্লান্ত হয়ে দুশ্চিন্তায় শুধুমাত্র চোখের সামনে সরিষা ফুল ভাসে, আর মৃত্যুর দৃশ্য মনে পড়ে যাচ্ছে যে মৌত ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় আবার ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখেই যে উট ফিরে আসছে। এই বেচারা কেমন খুশি হবে, এই খুশি কি বলার মতো খুশি, ভাষায় ব্যক্ত করার মতো খুশি? নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন, বান্দা যখন পাপ করে, পাপ করে যদি তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক এই বেচারার চেয়ে আরো বেশি খুশি হন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাইহি বিল্লাইলি লিয়াতুব মসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে তার রহমতের হস্তকে প্রসারিত করে দেন, যেন দিনে যে গুনাহ করেছে সেই গুনাহগারের তৌবাকে কবুল করতে পারে। ওয়াবসুতু ইয়াদাইহি বিন নাহার লিয়াতুবা মসিউন লাইল। আর আল্লাহ পাক দিনেও তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, যেন রাতে যে গুনাহ করেছে সেই ব্যক্তি যেন তৌবা করতে পারে। কতদিন পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই হস্ত প্রসারিত দিনে এবং রাতে চলতেই থাকবে। সেই জন্য গাফিরিদ্দাম্বি, পাপ মোচনকারী, কাবিল তাওবা, তৌবা কবুলকারী, আল্লাহ রাব্বুল আলামিন তৌবা কবুল করেন। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে এক হাদিস বর্ণনা করেছেন, এ হাদিস আপনারা বহুবার শুনেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে, এক ধর্মীয় পণ্ডিতের কাছে গিয়ে বলতেছেন এখন যদি আমি তৌবা করি আল্লাহ পাক তৌবা কবুল করবেন, বলে যে আল্লাহর তো খেয়ে আর কোনো কাজ নাই, তোর মতো পাপীকে বুঝি ক্ষমা করে। তখন সে বলল যদি ক্ষমা নাই হয় তাহলে আর সেঞ্চুরিটা বাকি রেখে লাভ কি, 99তে গিয়ে আমি ক্রিজ থেকে আউট হয়ে আর লাভ কি, আর এক পয়েন্ট হলেই তো আমার সেঞ্চুরি হয়ে যায়। সেই ধর্মীয় পণ্ডিতকে হত্যা করে সেঞ্চুরি পূর্ণ করল। এইবার এক সত্য অনুসারী তৎকালীন ধর্মীয় লিডারের কাছে গেলেন, যে বললেন যে আমি তো 100টা খুন করেছি, আমি যদি তৌবা করি আমার তৌবাকে কবুল হবে? তিনি বললেন যে কেন কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় গুনাহ কবুল করবে, তোমার তো তুমি খাঁটি দিলে তৌবা করলে আল্লাহ পাক তৌবা কবুল করবে, তবে একটা কন্ডিশন আছে, তৌবাটা ঠিক রাখতে হলে তোমার একটু চেঞ্জিং আনা লাগবে, তুমি তো খুনি ডাকাত হত্যাকারী, সুতরাং তোমার এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করা লাগবে, এই ডাকাতদের এরিয়ায় থেকে খুনিদের এরিয়ায় থেকে তোমার তৌবাকে টিকা রাখতে পারবে না, অমুক গ্রামে যাও, অমুক গ্রামের মানুষ বড় ভালো মানুষ, সেখানে বসবাস করো, তাদের সংস্রবে আস্তে আস্তে তুমিও ভালো মানুষ হয়ে যাবা। রওনা দিয়ে দিছে, মাঝ পথে গেছে, মালাকাল মৌত এসে বলে আসসালামু আলাইকুম, আল্লাহ পাক পাঠাইছেন তোমার জান নেওয়ার জন্য, মালাকাল মৌত তার জান কবজ করে ফেলছে, অর্থাৎ সে মারা গেল। জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে এ তৌবা করেছে, সুতরাং এই ব্যক্তি হলো জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা বলছে যে 100টা খুন করেছে, সুতরাং জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে তখন তৃতীয় ফেরেশতাকে জাজ হিসাবে পাঠাইছেন, যে তুমি যে ফয়সালা করে দাও, দুই দিকের মাটিকে মেজর করে দেখো, মেজর করে দেখো কোন দিকে কাছে। যখন মাপতে গেছেন মেপে দেখেন যে ভালো মানুষরা যেখানে বসবাস করে সেই দিকে 1 ফুট আগানো, সেই দিকে কাছে, তখন এই তৃতীয় জাজ ফেরেশতা বিচার করে দিলেন জান্নাতের ফেরেশতারে নিয়ে যাও। 100টি খুন করেও যদি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাপীকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, আমার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করতে পারবেন না? কাবিল তাওবি, আল্লাহ পাক হলো তৌবা কবুলকারী, বান্দা তৌবা কবুল, তৌবা করো, তবে তৌবাটা খাঁটি হওয়া লাগবে, তৌবাটা মিথ্যা তৌবা না হতে হবে, সত্য তৌবা হওয়া লাগবে, অন্তরের ভিতর থেকে আসা লাগবে তৌবাটা। তৌবার মেইন পার্ট হলো আন-নাদামু, অন্তর থেকে অনুশোচনা প্রকাশ হওয়া লাগবে, অনুশোচনা না থাকলে সেই তৌবা কবুল হয় না, ভবিষ্যতে আর এই কাজ করব না, এই গুনাহ করব না, পাক্কা এরাদা থাকা লাগবে, এটি হলো তৌবা কবুল হওয়ার জন্য দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন, যেই মাধ্যমে এই গুনাহ আসছে, গুনাহ করেছি, সেই মাধ্যমটাকে বন্ধ করা লাগবে, তাহলেই তৌবা কবুল হয়, এটাকে বলা হয় হলো খাঁটি তৌবা। অনুশোচনা হলো আন-নাদামু হুয়াত তাওবা, অনুশোচনার নামই হলো তৌবা, আমরা তৌবা করতেছি আর মুখে হাসতেছি, কোন গুনাহ থেকে তৌবা করছি এটাও জানি না, এটা হলো মিথ্যা তৌবা। হুজুর বলেন তাওবাতুল কাযযাবিন আলা আলসিনাতিহিম, মিথ্যুকের তৌবা হলো মুখ দিয়ে হয়, আর সত্যবাদীর তৌবা হয় হলো অন্তর দিয়ে, অন্তরের মাঝে অনুশোচনা সৃষ্টি হওয়ার নাম হলো তৌবা, যে আমি আল্লাহর নিয়ামত খেয়ে এত বড় আল্লাহর নাফরমানি করতে পারলাম, হে আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমাকারী নাই। এই অনুশোচনার নাম হল তওবা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে গেলেন, সমুদ্রের মাঝে পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করলেন। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, ফাযান্না তিনি ধারণা করলেন আল্লান নাকদির আলাইহি, যে আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই, এই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। সুবহানাক, হে আল্লাহ তুমি মহিমান্বিত, সমস্ত অপারগতা দুর্বলতা থেকে তুমি পবিত্র। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি আত্মার উপর জুলুম করেছি, তোমার নাফরমানি করেছি। অনুশোচনা যখন চরমে পৌঁছে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াকে কবুল করলাম, তার তওবাকে কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আর আমি তাকে এই মহা পেরেশানি আর বিপদ থেকে উদ্ধার করলাম। মাছের পেটের মাঝে সন্তান প্রসবের মতো বেদনা শুরু হয়ে গেল, মাছ পাগলের মতো ঘুরতে ঘুরতে একেবারে কিনারায় এসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে বমি করে পেট থেকে বের করে দিল। কত বড় বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করলেন শুধুমাত্র এই অনুশোচনার জন্য। সেই জন্য তওবার আসল উদ্দেশ্যটা হল অনুশোচনা অন্তরের মাঝে থাকা। আমাদের তওবা কবুল হয় না কারণ আমাদের তওবার মেইন পার্ট যেটা সেটা আদায় হয় না, অনুশোচনা নাই তওবা। গুনাহ করে যাচ্ছি, গুনাহ করে যাচ্ছি, কিন্তু কোনো অনুশোচনা অন্তরের মাঝে নাই। যতক্ষণ পর্যন্ত অনুশোচনা না আসবে সেই তওবা কবুল হবে না। দেখেন এখানে আল্লাহ পাক দুটি কথা বলেছেন। প্রথম হল গাফির যাম্বি, পাপ ক্ষমাকারী, কাবিল তাওবি, তওবা কবুলকারী, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী। বাহ্যিক দৃষ্টিকে দুটি কথা একই অর্থ। যিনি পাপ মোচন করেন তিনি তো তওবা কবুল করেন, আর তওবা পাপ মোচনের অর্থই তো তওবা কবুল করা। বাহ্যিক দৃষ্টিতে অর্থ একই হয় কিন্তু অন্তর্নিহিতভাবে অর্থ এক না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে দিলেন, বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোর তওবা ছাড়াও তোর পাপ মাফ করে দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর পাকের কাছে আছে, তওবা ছাড়াও আমি মাফ করে দিতে পারি। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন। শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, বান্দা গুনাহ করার পরে যদি তওবা না করে মারা যাও তাহলে মনে করো না যে আমার দয়া তোমাকে শাস্তির থেকে বাঁচাবে। জেনে রেখো আমি আল্লাহ যেমন রহমান রহিম, দয়ালু, পরম দয়ালু, আবার আমি আল্লাহ কঠিন শাস্তিদাতাও। তোমাকে শাস্তি দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধাবোধ করব না। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা হুয়া ইলাইহিল মাসির, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। জেনে রেখো দুনিয়ায় যাই করো আমি আল্লাহর কাছে তোমাকে আবার ফিরে আসা লাগবে, আমি আল্লাহর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ফবিআই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ এবং জিন্দা, ইনিস্তাতাতুম, যদি তোমাদের শক্তি সমর্থ যদি থেকে থাকে, আনতানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহর আসমান জমিনের বাউন্ডারি ভেদ করে এমন জায়গায় যাওয়ার যেখানে গিয়ে আমার আল্লাহর পাকড়াও নাই, সেখানে যদি যাওয়ার সাধ্য থাকে চলে যেয়ে যাক, লা তানফুদুন, কখনোই যেতে পারবে না, ইল্লা বিসুলতান, যেখানেই যাবে আমি আল্লাহর পাকড়াও সেখানেই আছে, বান্দা যাওয়ার সাধ্য নাই তোমার, আমি আল্লাহর কাছে তোমাকে একদিন ধরা দেওয়া লাগবে, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে, বান্দা তোকে এমন পরিস্থিতির সম্মুখীন আমি আল্লাহ করব যে পায়ের গোসার সঙ্গে মৃত্যুর সময় তার পায়ের গোসা লেগে যাবে, পায়ের গোসা তুই সোজা করতে পারবি না, পাটা উঠাতে পারবি না তুই বান্দা, ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, সেদিন তার রবের দিকে তোকে ফিরে আনা হবে, বান্দা তোকে এইভাবে দুর্বল করে আমি আল্লাহ আবার আমার কাছে ফিরে আনি আসব, সুতরাং তুমি সেই সময় আসার আগেই আমি আল্লাহর কাছে আসার জন্য প্রস্তুত হয়ে যাও, তৌবা করো। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে এক সতর্ক বাণী দান করছে, সেটি হল কোরআনে করিমা, আল্লাহর মহা সত্য কিতাব, এই কিতাবের সঙ্গে যেন কোনো বেদবি না হয়, এই কিতাবের সঙ্গে কোন ধরনের তর্ক বিতর্কে যেন জড়িয়ে না পড়ে, সন্দেহ সংশয় ডাউট যেন অন্তরের মাঝে পয়দা না হয়, কোরআনে করিমার উপর কারো যদি ডাউট পয়দা হয়েছে, অহেতুক তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেছে, কোরআনে করিমার সম্পর্কে কোন ধরনের ব্যাড কমেন্ট করেছে, দুনিয়া আখেরাত দুইটাই বরবাদ হবে, আল্লাহ পাক সেটাই বলতেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু, এই কোরআন সম্পর্কে তর্ক বিতর্ক শুধু তারাই করে, আল্লাযীনা কাফারু, যারা নাকি কাফের, অবিশ্বাসী, মোমেন কখনো কোরআন নিয়ে তর্ক বিতর্ক করতে পারে না, মোমেন কখনো কোরআন নিয়ে ডাউট অন্তরে পয়দা হতে পারে না, কারো অন্তরের মাঝে যদি কোরআনের সামান্যতম নক্তা নিয়েও যদি ডাউট থাকে, আল্লাহর এই আয়াতের ঘোষণা অনুযায়ী সে কাফের, সে মোমেন না, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে মোমেন না। অনুরূপভাবে কোরআন নিয়ে তর্ক বিতর্ক করা, যে কোরআনের এই হুকুমটা আসলে সেই যুগের জন্য পারফেক্ট ছিল, সেটা অসভ্য যুগ ছিল, আনএডুকেটেড সমাজ ছিল, বেদুইন জাতি ছিল, তাদের জন্য ছিল, এই বর্তমানের মতো মডার্ন টেকনোলজির যুগে কোরআনের সেই বিধান কি চলে, এটা চলবে না, সুতরাং অন্তর থেকে ইমান পাখিও উড়ে গেছে। কোরআনে করিমা আজকে দেখেন, কোরআনে করিমার সম্পর্কে অধিকাংশ মুসলমানের মন্তব্য এরকম যে কোরআন সেই যুগের পারফেক্ট ছিল, এই যুগে কোরআন সংস্কার দরকার। আল্লাহ পাক বলেন, মা ইয়াজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু, যারা নাকি কাফের তারাই কেবলমাত্র কোরআন সম্পর্কে তর্ক বিতর্ক করে, কোরআন সম্পর্কে তর্ক বিতর্ক করা এটা হলো কুফুরি। ইন্না জিদালান ফিল কোরআনি কুফরুন, কোরআন সম্পর্কে কোন ধরনের তর্ক এটা হলো কুফুরি। এক হাদিসে আসছে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম দুই ব্যক্তিকে কোরআনের একটি আয়াত নিয়ে তর্ক বিতর্ক করতে দেখলেন, হুজুর ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হুজুরের চেহারা মোবারকে ক্রোধের চিহ্ন, রাগের চিহ্ন পুষ্পিত। এই অবস্থায় হুজুর বলেন যে তোমরা আমি নবীর জীবদ্দশাতেই কোরআনের আয়াত নিয়ে তর্ক বিতর্ক করছ, পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে শুধু আসমানি কিতাব নিয়ে তর্ক করে। সুতরাং কোরআন নিয়ে তর্ক বিতর্ক করা, এটা হল কুফুরি। তবে হ্যাঁ, কোন ধরনের তর্ক বিতর্ক কোরআন নিয়ে, এটা কুফুরি। সব ধরনের তর্ক বিতর্ক কিন্তু কুফুরি না। কোরআনের খুদ বের করার জন্য, কোরআনের মাঝে সন্দেহ সৃষ্টি করার জন্য, কোরআনের হুকুমকে, বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অবিশ্বাস করার জন্য যদি তর্ক বিতর্ক হয়, এটাই হল কুফরি। কোরআনের অস্পষ্ট আয়াত, এটিকে স্পষ্ট করার জন্য গবেষণা হল, বাহাস মোবাহাসা হল, তর্ক বিতর্ক হল, কোরআন থেকে বিধান চয়ন করতে গিয়ে দুজনের ওপিনিয়ন দু ধরনের হয়ে গেল, এটা কুফুরি না। বিধান চয়ন করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, সত্য উদ্ঘাটন করতে গিয়ে যদি আপোষের মাঝে তর্ক বিতর্ক হয়, ডিফারেন্ট ওপিনিয়ন হয়, এটা কুফুরি না। বরং এটার উপর আরো সওয়াব দান করা হবে। শুধু ভুল ত্রুটি বের করার জন্য, খুদ বের করার জন্য, ডাউট সৃষ্টি করার জন্য, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য যদি তর্ক বিতর্ক হয়, এটাই কেবলমাত্র কুফরি। আল্লাহ পাক সেটি বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, কোরআন নিয়ে তর্ক বিতর্ক করে না, ইল্লাল্লাযিনা কাফারু, শুধুমাত্র যারা কাফের তারাই করতে পারে। ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, সুতরাং যারা নাকি কোরআন নিয়ে তর্ক বিতর্ক করে, তাদের লাইফ স্টাইলটা থাকবে হল দুনিয়ার জিন্দেগিতে স্বচ্ছন্নময়। মক্কার মুশরিকরা তাদের অভ্যাস ছিল রিহলাতা শীতা ওয়াসাইফ, তারা শীতকালে ইয়ামানের দিকে বাণিজ্যে যেত, কারণ ইয়ামানের ওয়েদার একটু হট, আর গরমকালে তারা বিজনেসের জন্য আসতো সিরিয়াতে, সিরিয়ার একটু ওয়েদারটা একটু কোল্ড। আল্লাহর ঘরের সংস্রাবের কারণে, প্রতিবেশী হওয়ার কারণে আরবদের মাঝে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত ছিল, সেই জন্য তারা নির্ভয়ে, নির্বিঘ্নে, বিনা বাধায় তারা বিজনেস করতে পারত, কেউ তাদেরকে হাত দিত না। চোর ডাকাতও কুরাইশদের মাল চিন্তাই করত না, যখন তারা শুনত এরা মক্কার থেকে আসছে, আল্লাহর ঘরের প্রতিবেশী, আল্লাহর ঘরের রক্ষক, তখন তাদের চোর ডাকাতও হাত দিত না তাদের সম্পদে। তাহলে দেখেন, আল্লাহর ঘরের বিনিময়ে তারা এই ফ্যাসিলিটিসটা পেয়েছিল। সুতরাং তারা একবার ইয়ামানে যায় বিজনেসের জন্য, আর একবার বিজনেসের জন্য আসতে হল সিরিয়াতে। মুসলমানদের এই ফ্যাসিলিটিস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলতে, ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, তাদের বিভিন্ন দেশে ভ্রমণ, এটা যেন ভ্রমণ করে তারা বিজনেস করে যে স্বচ্ছন্নময় জীবনযাপন করছে, এই তাদের লাকজারি লাইফ যেন তোমাদেরকে ধোকার মধ্যে না ফেলে দেয়। যে আল্লাহ ওদের কল্যাণ কামনা করেছেন দেখেই তো দুনিয়াতেও ওদেরকে ভালো রাখছেন। অনেক মুসলমান ধোকায় পড়ে যায় যে আল্লাহ কেন আমাদের এত দুরবস্থা দিয়েছেন, এত বিপদ আপদ কেন, আর যারা আল্লাহকে মানে না তারাই তো ভালো আছে। অনেকে ধোকায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, তাদের ভ্যাকেশন, তাদের লাকজারি লাইফ, তাদের পিকনিক, তাদের শহরে ভ্রমণ, দেশ বিদেশ ভ্রমণ, এগুলো যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। এতে ক্ষণস্থায়ীর জন্য আমি আল্লাহ তাদেরকে এটি দিয়েছি। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, খবরদার তোমার চক্ষু প্রসারিত করো না ওই সকল ব্যক্তিদের দিকে যাদেরকে আমি দুনিয়াতে লাক্সারি লাইফ দিয়েছি। জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটি দুনিয়ার পুষ্প পল্লব কয়েকদিনের জন্য দিয়েছি আমি। সুতরাং তোমার চক্ষুকে তাদের দিকে প্রসারিত করো না, প্রসারিত করলে অন্তরের মাঝে হাহাকার সৃষ্টি হবে, তোমার তাওয়াক্কুল আর ইকিন নষ্ট হয়ে যাবে। সুতরাং কারো লাক্সারি লাইফ দেখে যেন আমরা হতাশায় পড়ে না যাই। এরপরে আল্লাহ পাক বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, দৃষ্টান্ত দিয়ে বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিম ওয়াল আহজাবু মিন বাদিহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারাও তাদের নবীকে অস্বীকার করেছিল, মিথ্যাবাদী বলেছিল, তাদেরও লাক্সারি লাইফ ছিল। ওয়াল আহজাবু মিন বাদিহিম, এবং নূহের সম্প্রদায়ের পরে বহু দল, উপদল, গ্রুপ, তারাও তাদের নবীকে অস্বীকার করেছে, তাদের সবার লাক্সারি লাইফ ছিল। মুহাম্মদ কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযু, মুহাম্মদ কুল্লু উম্মাতিন, তাদের প্রত্যেক গোত্রের লোকেরাই ইচ্ছা করেছিল যে মিথ্যা বিতর্কে তারা লিপ্ত হবে নবীর সাথে, লিয়াখুযু, নবীকে পাকড়াও করবে, আক্রমণ করবে, ওয়াজাদালু বিল বাতিল, আর তারা মিথ্যেভাবে নবীদের সঙ্গে তর্ক বিতর্ক করেছে। লিয়ুদহিদু বিহিল হাক্কা, তাদের উদ্দেশ্য ছিল যে হককে ধ্বংস করা। ফা আখাযতুহুম, আমি আল্লাহ তাদের সবাকে পাকড়াও করেছি। সুতরাং তাদের সেই লাক্সারি লাইফ তাদেরকে আমার পাকড়াও থেকে হেফাজত করতে পারেনি। ফাকাইফা কানা ইকাব, আর তাদের পরিণাম কেমন হয়েছে তোমরা চিন্তা করে দেখো। ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু আন্নাহুম আসহাবুন নার, এরূপেই তোমাদের রবের চূড়ান্ত বাক্য সিদ্ধান্ত হয়ে গেছে কাফেরদের ব্যাপারে, আন্নাহুম আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। আর মোমেন যারা দুনিয়াতে দুরবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে, তাদের বহু চাহিদা পূর্ণ হবে না, সব সময় বিপদ আপদ পিছে লেগেই থাকবে, তাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন যে তাদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা তাদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ويستغفرون للذين آمنوا الذين يحملون العرش যে সমস্ত ফেরেশতারা আরশ বহন করে, ওমান হাওলাহু, এবং আরশ আরশের চারিদিক দিয়ে যে সমস্ত ফেরেশতা আছে, আরশের চারিদিক দিয়ে ফেরেশতা কত আছে, ওমা ইয়ালমু জুনুদ রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া এর সংখ্যা কেউ জানে না, কত ফেরেশতা আরশের চারিপাশে আছে। একজন দুনিয়ার ফেক রাজা বাদশার সিকিউরিটি গার্ড কত আছে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ, হিসাব করা যায় কত আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত বাদশাদের বাদশা, সেই আল্লাহর সামনে কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আরশ বহনকারী ফেরেশতা কয়জন বর্তমানে আরশ বহন করছে? চারজন ফেরেশতা। আর কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচারের জন্য আসন গ্রহণ করবেন, আরশে অবস্থান করবেন, তখন আরশ বহন করবে আটজন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। এখন বর্তমানে করে কয়জন? চারজন। আর আল্লাহর ফেরেশতা আরশের চারিদিক দিয়ে যারা আছে, এরা কি করে এই ফেরেশতারা? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের তসবিহ পাঠ করে সারাদিন, শুধুমাত্র আল্লাহর গুণগান করে। আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন, বান্দা তোর ইবাদত বন্দেগী গুণগানের আমি মুখাপেক্ষী না, যে তুমি আমাকে সেজদা করে বড় অনুগ্রহ করেছো, নামাজ পড়ে বড় অনুগ্রহ করেছো, তসবিহ তাহলিল করে বড় অনুগ্রহ করেছো, তোমার ইবাদত বন্দেগীর ধার আমি ধারি না। আমার বহু ফেরেশতা আছে যারা শুধু তসবিহ পাঠ করে। ওয়ায়ুমিনুনা বিহি, আর তুমি ইমান না আনলে আমি আল্লাহর কিছু আসে যায় না, তারা সবাই আমি আল্লাহর উপর ইমান এনেছে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর এই আরশ বহনকারী ফেরেশতারা ইমানদারদের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে সাহায্য চায়। হে আল্লাহ, তোমার মোমেন বান্দারা দুনিয়াতে কত কষ্ট করছে, আল্লাহ দেখো তোমার নাফরমানদের লাকজারি লাইফ, দেখো তারা ছেলে মেয়ে নিয়ে ভ্যাকেশনে যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে পিকনিকে যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, আর মোমেন বেচারা যা কোথাও যেতে পারে না, তার টাকা নাই, পয়সা নাই, তার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। হে আল্লাহ, তুমি তোমার এই মোমেন বান্দাদেরকে ক্ষমা করে দাও। আরশ বহনকারী ফেরেশতারাই শুধু ক্ষমা চায় না, সমস্ত ফেরেশতারা তাদের মোমেনের জন্য দোয়া করে। কিন্তু আরশ বহনকারী ফেরেশতারা কেন বলল, আল্লাহ পাক কেন উল্লেখ করলেন, এটা হল তাদের মর্যাদা বোঝানোর জন্য। বলেন যে দেখেন, উনি কিন্তু প্রাইম মিনিস্টারের পিএ, সুতরাং সাধারণ মানুষ কিন্তু না, প্রাইম মিনিস্টারের অফিসে কিন্তু বসে, তার কিন্তু মর্যাদা আছে একটা। প্রাইম মিনিস্টারের পিএ কে দেখলে তো অন্যান্য মিনিস্টাররাও দাঁড়া যায়, সেনাবাহিনীর অফিসার দাঁড়া যায়, মর্যাদা। সেই জন্য আরশ বহনকারী যারা, সমস্ত ফেরেশতায় মর্যাদাশীল, কিন্তু আল্লাহ আরশ বহন করছে, তাদের মর্যাদা আরো কত বেশি। সেই মর্যাদাশীল ফেরেশতারা মোমেনদের জন্য ইস্তেগফার করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমা ওয়া ইলমা, হে আমাদের রব, তারা তওবার সময় কি বলে, মোমেনদের জন্য তো ইস্তেগফার করে ফেরেশতারা, কি বলে তারা? প্রথম হলো রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনার জ্ঞান এবং আপনার রহমত সমস্ত কিছুর উপর ব্যাপক। তৌবা করার আগে মোমেনদের জন্য তৌবা করে ফেরেশতারা, ইস্তেগফার করে, ইস্তেগফার করার আগে আল্লাহর প্রশংসা করে নেয়। সেই জন্য যে কোনো সময় আমরা যখন তৌবা করি অথবা দোয়া করি, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে নিলে সেই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। আপনি দোয়া করবেন, দোয়ার জন্য হাত উঠিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আল্লাহর প্রশংসার পরে যদি কেউ দোয়া করে, তওবা করে, সেই দোয়া আল্লাহ পাক আর ফিরা দেন না। আর প্রথমেই যদি দোয়ায় হাত তুলে, হে আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিও, হে আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের বিয়ে শাদির ব্যবস্থা করে দিও, হে আল্লাহ তুমি আমাকে একটা ভালো জব দিও, আরে আল্লাহর কোনো প্রশংসা করলাম, আল্লাহর কাছে চাইলাম সব। দুনিয়াতেও তো একটা দরখাস্ত করতে হলে প্রথম হলো একটু প্রশংসা করতে হয়, কারো কাছে কিছু চাইলে, তখন প্রশংসার পরে যদি চাহিদা চাওয়া হয় সে তাড়াতাড়ি দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, বান্দা তৌবার আগে, দোয়ার আগে তুমি আল্লাহর প্রশংসা করে নিও। তো ফেরেশতারা মোমেনদের জন্য যে ইস্তেগফার করে, ইস্তেগফারের পূর্বে প্রথম তারা আল্লাহর প্রশংসা করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবউ সাবিলাক, ফেরেশতারা ইস্তেগফারের মাঝে কি বলেন, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবউ সাবিলাক, হে রব্বুল আলামিন, যারা তোমার কাছে গুনাহ করার পরে তৌবা করে আর অত্তাবাউ সাবিলিক, আর তোমার রাস্তার অনুসরণ করে, হে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। যে মোমেনরা তৌবা করে, হে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। যারা তোমার পথে চলার জন্য চেষ্টা করে, হে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর হে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে দেখেন ফেরেশতারা কয়েকটা দোয়া করে। এক নম্বর হলো, যারা তৌবা করে তোমার কাছে গুনাহ করে তাদের মাফ করে দাও, যারা তোমার রাস্তায় চলে তাদেরকে মাফ করে দাও, আর তাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। শুধু তাদের জন্যই দোয়া করেন না, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতি ওয়া'আদতাহুম, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে প্রবেশ করান, দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে। মোমেনের জন্য জান্নাতের দোয়া করে। আপনি নামাজে আসতেছেন, ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করুন, হে আল্লাহ তার তৌবাকে কবুল করুন। শুধু তার জন্যই দোয়া করেন না, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তার সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, তাদের পিতা মাতার মাঝে যারা নাকি ইমান গ্রহণ করবে তাদেরকেও আপনি মাফ করে দেন। হে আল্লাহ আপনার এই বান্দা নামাজে যাচ্ছে, হে আল্লাহ আপনার এই বান্দা আপনার দিনের পথে আসছে, সুতরাং তাকেও মাফ করে দেন, তার পিতা মাতাকে মাফ করে দেন, তার স্বামী স্ত্রীকে মাফ করে দেন, তাদের ছেলে মেয়েকেও মাফ করে দেন। অমন সলাহা, তবে ন্যূনতম এই মাপের যোগ্যতাও আল্লাহ পাক বর্ণনা করে, অমন সলাহা, যে সংশোধন হয়েছে অর্থাৎ ইমান গ্রহণ করেছে, ইমান গ্রহণ করেছে তাদেরকে মাফ করে দিন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়াকিহিমুস সাইয়্যাত, আর আপনি তাদেরকে যাবতীয় অমঙ্গল থেকে রক্ষা করুন। দুনিয়ার যাবতীয় অমঙ্গল হতে পারে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, ছিনতাইকারী তাকে আঘাত করবে, আল্লাহ এই যাবতীয় অনিষ্ট থেকে তাকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, অপমৃত্যু থেকে হেফাজত করুন। আমান তাকি সাইয়্যাতি ইয়াউমাইযিন ফাকাদ রাহিমতা, অমান তাকি সাইয়্যাত, আর আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি আপনি অনুগ্রহ করবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি একমাত্র সফলতা এবং বড় ধরনের সফলতা, যে কিয়ামতের দিন আপনি যাকে মাফ করবেন সেই হল সবচেয়ে বড় সফল ব্যক্তি হলে। ফেরেশতারা আল্লাহর কাছে মোমেনের জন্য দোয়া করতে থাকে, সেই জন্য মোমেনকে আল্লাহ পাক শান্তি দিয়ে বলেন, ফালা ইয়াগুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, যে তাদের লাক্সারি লাইফ দেখে যেন তোমরা ধোকায় পড়ে না যাও, কষ্ট করো সামান্য কদিনের জন্য, ফেরেশতারা সর্বক্ষণ তোমাদের জন্য দোয়া করছে। সুতরাং আমরা যদি এই দুনিয়ার জিন্দগি থেকে যদি একটু কষ্ট করতে পারি, দিনের উপর যদি চলতে পারি, অনেক কষ্ট হবে, বাধার সম্মুখীন হতে হবে, অনেক চাহিদা অপূর্ণ থেকে যাবে, এই সব কিছুকে যদি আমি বিসর্জন দিয়ে দিতে পারি, ফেরেশতাদের তৌবা, ফেরেশতাদের দোয়া আমরা পেতে থাকব। আর আরশ বহনকারী ফেরেশতারা যাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এই ফেরেশতাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না। দুনিয়ারও নিয়ম, বাদশার যে সমস্ত বাবুরসি, কর্মচারী, নাপিত আছে, তারাও যদি কোনো রিকোয়েস্ট করে বাদশা ফিরিয়ে দেয় না, এটা দুনিয়ারও নীতি আছে। তাহলে আরশ বহনকারী ফেরেশতা মানে আল্লাহর আরশের সামনে, তারা যদি আল্লাহর কাছে কোনো মোমেনের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়া রিজিক করবেন? কখনোই না। সুতরাং এই দুনিয়ার যদি আমরা একটু ত্যাগ তিতিক্ষা করতে পারি, একটু স্যাক্রিফাইস করতে পারি, তাহলে দেখবেন যে ফেরেশতাদের দোয়া পেয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় নেব এবং আখেরাতেও আমরা যালিকা হুয়াল ফাউজুল আযীম বড় সফল হয়ে আমরা হাশরের ময়দানে উঠব। আল্লাহ পাক আমাদেরকে তৌবা করে খাঁটি মোমেন হয়ে দুনিয়ায় বেঁচে থাকার এবং ইমানের হালতে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।